আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈগণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজ আমরা চমৎকার একজন ব্যক্তির জীবনী নিয়েছি, যার জীবনীর মধ্যে রয়েছে কিছু শিক্ষা এবং ইতিহাস, সেই বিষয়গুলো আমরা জানব। তবে আসুন এর পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লামা আলাইয়া আশরান ফাকাআন্নামা আ'তাকা রাকবাতান, যে ব্যক্তি আমার প্রতি 10 বার সালাম প্রেরণ করবে সে যেন একজন গোলাম আজাদ করল। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যেই মহান ব্যক্তির জীবনী আমরা শুনব, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ তার হয়নি। তাকে আমরা সকলে বাদশাহ নাজ্জাশী হিসাবে জানি, তবে তার প্রকৃত নাম কি সেটাও জানব এবং তার সাথে যে কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। বাদশাহ নাজ্জাশী, তার নাম ছিল আসহামা বিন আজবার, তার প্রকৃত নাম হচ্ছে আসহামা, তার পিতার নাম ছিল আজবার। যখন মুসলমানদের প্রথম কাফিলা হাফসায় গমন করে তখনই তিনি ইসলাম গ্রহণ করেন, এবং এর পূর্বে হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর যে ধর্ম ছিল, তিনি যে বিষয়গুলো নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, সেই বিষয়গুলোর প্রতি তার পরিপূর্ণ ঈমান ছিল। এবং ইসলাম গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর এবং তার আনিত যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর যথাযথ তার বিশ্বাস ছিল। তার সাথে ইতিহাস কীভাবে জড়িয়ে আছে, তিনি যেহেতু বাদশাহ ছিলেন আর বাদশাহর সাথে তো ইতিহাস থাকবে, তো তিনি কীভাবে রাজ আসনে বসেছিলেন সেটার একটা ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। আসহামা অর্থাৎ বাদশাহ নাজ্জাশী, তার পিতা ছিল আজবার। আজবার যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, একদম বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন এই আজবারের একমাত্র পুত্র ছিল এই আসহামা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, অর্থাৎ বাদশাহ নাজ্জাশী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার রাজ দরবারের যে সকল প্রধান ব্যক্তি ছিল, উজির যারা ছিল, মন্ত্রী যারা ছিল, তারা নিজেদের মধ্যে গোপনে একটি বৈঠক করে, একটি সভা করে, আর সবার আলোচ্য বিষয় ছিল বাদশাহ নাজ্জাশী তথা আসহামা এবং তার বাবা আজবার, অর্থাৎ তাদের তৎকালীন বাদশাহ এবং বাদশাহর যে সন্তান যুবরাজা তাদের নিয়ে। তাদের মাহফিলটা ছিল, তাদের সভাটা ছিল এই বিষয় নিয়ে যে আমাদের যে বাদশাহ রয়েছে সে যদিও ন্যায়বান, নীতিবান এবং সুশাসক, কিন্তু সে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, সে যদি মারা যায় তাহলে অবশ্যই তার সন্তান, যার বয়স খুবই কম, যার অভিজ্ঞতা নাই বললেই চলে, সে আমাদের রাজা হবে। তো তারা যদি এভাবেই চলতে থাকে আর এই অল্প বয়সী আসহামা আমাদের রাজা হয়, তাহলে রাজ্যের মধ্যে বিদ্রোহ দেখা দিবে, রাজ্য সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে না। যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছে, ক্ষমতা দেখিয়ে, বুদ্ধির জোরে, বলের জোরে বিভিন্ন অনৈতিক কাজ তারা করে নিবে, বাদশার কিছু করার থাকবে না, এভাবে পুরো দেশে অরাজকতা তৈরি হবে। সুতরাং যা করার এই মুহূর্তেই আমাদেরকে করতে হবে। তো ওই বৈঠকের মধ্যে এভাবে যখন আলোচনা হচ্ছিল এবং প্রত্যেকে নিজেদের যুক্তিগুলো তুলে ধরছিল যে এভাবে চলতে থাকলে আমাদের রাজ্য অচিরেই ধ্বংস হয়ে যাবে, এই মুহূর্তে আমাদের করণীয় কী রয়েছে, তারা পরামর্শ করতে করতে দেখলো বাদশার যে ভাই যিনি আছেন সে এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী আছে এবং তার 12 জন সন্তান রয়েছে। তো আমরা কোনোভাবে যদি বাদশাহ আজবার স্থলে তার ভাইকে রাজ আসনে বসাতে পারি, সিংহাসনে বসাতে পারি, তাহলে আমাদের রাজ্যের জন্য এটা কল্যাণকর হবে। সে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে পারবে, তার সন্তানরাও তাকে সাহায্য করবে, কেউ কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইলে সে সেটা দমন করতে পারবে, বহির সূত্রের যে আক্রমণ আছে সেটা থেকেও আমাদেরকে সুরক্ষা দিতে পারবে, এবং এতে করে আমাদের রাজ্য, আমাদের রাষ্ট্র সেটা দীর্ঘজীবী হবে, সুন্দরভাবে পরিচালনাও হবে, আর এতে করে আমাদের যারা প্রজারা আছে তারাও সুন্দরভাবে দিন অতিবাহিত করবে, সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করতে পারবে। তো এইভাবে যখন তাদের মধ্যে কথা হচ্ছিল, তো বর্তমান রাজা তাকে তো সরাতে হবে, তো তারা পরামর্শ করলো আমাদের এই বর্তমান রাজাকে আমরা হত্যা করব এবং তার স্থলে তার ভাইকে আমরা বসাবো। যেই কথা সেই কাজ, তারা বর্তমান রাজা তথা আজবারকে হত্যা করল এবং তার ভাইকে তার জায়গায় সিংহাসনে বসালো। যখন নতুন রাজা এলো, যেহেতু তার ভাইয়ের সন্তান তথা আসহামা সে বয়সে ছোট ছিল, তার অভিভাবকত্ব পান এই চাচা অর্থাৎ নতুন রাজা, তার অধীনেই আসহামা জীবন অতিবাহিত করছিল, তার শৈশব সে পার করছিল। কিন্তু শৈশব থেকেই আসহামা তথা পরবর্তী যুগের বাদশাহ নাজ্জাশী তার মেধা ছিল অত্যন্ত প্রখর, জ্ঞানী ছিল এবং লোকদের সাথে মেলামেশা করা, লোকদেরকে বোঝানো, নেতৃত্ব দেওয়া, এই বিষয়গুলো সবচেয়ে বেশি তার মধ্যে ছিল। যখন তার চাচা দেখল যে তার ভাতিজা জ্ঞানে গুণে মানুষের সাথে উঠা বসা করা এবং ম্যাচিউরিটি একটু অল্প বয়সে সে পেয়ে গেছে, তখন তার চাচাও তাকে ভালোবাসতে শুরু করলো। বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরামর্শে সে ভাতিজার পরামর্শ নেয়, ভাতিজাকে নিয়ে চলে, ভাতিজার প্রতি সে নিজেও আকৃষ্ট হয়ে যায়। যখন এভাবে দিন চলতে থাকলো, অতিবাহিত হতে লাগলো, তখন পূর্বের যে সকল ব্যক্তিরা, উজিররা, মন্ত্রীরা এই কূট কৌশল অবলম্বন করেছিল যে রাজ্যের মধ্যে অরাজকতা তৈরি হবে ও অল্প বয়সের ছেলে যদি সিংহাসনে বসে, তখন তারা অনুধাবন করতে লাগলো যেই পরিকল্পনার কারণে, যেই বিষয়ের কারণে আমরা তার বাবাকে হত্যা করেছি, সেই বিষয়টি এখন আমাদের সামনে চলে আসছে। দেখা যাচ্ছে এই ছেলেই কয়েকদিন পরে রাজার আসনে বসবে, সিংহাসনে বসবে, আর এই ছেলে যদি সিংহাসনে কোনোভাবে বসে যায় তাহলে আমাদের তো রেহাই নেই, যেহেতু আমরা তার বাবাকে হত্যা করেছি। তখন তারা আবারও এই নবনির্বাচিত বা নতুন রাজার কাছে গেল যে আমরা যেই উদ্দেশ্যে তার বাবাকে হত্যা করলাম, এখন তো দেখছি সেটাই বাস্তবায়িত হচ্ছে। আপনি তার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, আপনি তাকে সর্বক্ষেত্রে যে জড়াচ্ছেন, কোনো পরামর্শ হলে তার থেকে নিচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন তো তাকে সাথে নিয়ে যাচ্ছেন, এবং জনগণ, প্রজা যারা রয়েছে তারাও তার প্রতি যথেষ্ট আকৃষ্ট। কিছুদিন পর তো সেই রাজা হবে, সেই সিংহাসনে বসবে, আর সে যদি সিংহাসনে বসে তাহলে আমাদের তো কোনো উপায় নেই, আমরা সকলেই মারা যাব, আমাদেরকে মারা পড়তে হবে, কেননা তার বাবাকে আমরাই হত্যা করেছি। তখন তারা পরামর্শ দিল যে তার বাবার মতো তাকে হত্যা করতে হবে, নয়তো আমাদের রেহাই নেই। তখন তার চাচা যে ছিল সে কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না, এক তো অনেক আদরের ভাতিজা, জ্ঞানে গুণে বুদ্ধিতে তার ছেলেদের চেয়ে অনেক এগিয়ে, এই প্রস্তাব তিনি মেনে নেননি যে না, কিছুদিন আগে তার বাবাকে হত্যা করা হয়েছে আর এখন তোমরা চাচ্ছ তাকেও হত্যা করবে, এটা হতে পারে না। এভাবে আরও কয়েকদিন অতিবাহিত হলো, কিন্তু বারবার মন্ত্রীদের, ক্ষমতাবান যারা ছিল তাদের প্রেশার রাজার কাছে আসতে লাগলো যে যে কোনোভাবে হোক তাকে সরাতে হবে। তো এক পর্যায়ে নতুন রাজা এই প্রেশারে, চাপে কিছুটা নমনীয় হয় যে ঠিক আছে, তাকে হত্যা তো করা যাবে না, তবে আমরা তাকে দেশান্তর করে দিই, আমরা এই দেশ থেকে তাকে বিতাড়িত করে দিই, সে রাজ্য থেকে চলে যাবে। কথা অনুযায়ী সেটাই করা হলো, সকলে মিলে, মন্ত্রী যারা ছিল, রাজা যারা ছিল, তারা এই ছেলেকে দেশান্তর করলো, দেশ থেকে তাড়িয়ে দিল, বিতাড়িত করলো। যখনই এই আসহামা বিন আজবার তথা বাদশাহ নাজ্জাশীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, দেশান্তর করা হলো, ওই দিনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আজাব তাদের উপর নাজিল হলো, তাদের উপর পতিত হলো। কি আজাব? কিছুক্ষণের মধ্যেই দেখলো সমস্ত আকাশ মেঘে ছেয়ে গেছে, মেঘে সম্পূর্ণ আকাশ ঢেকে গিয়েছে, এর মধ্যে মেঘ গর্জন করছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই বিদ্যুৎ চমকানোর কারণে তাদেরই মধ্য হতে অসংখ্য ব্যক্তি অন্ধ হয়ে যায়, এমনকি তাদের যে নবনির্বাচিত বাদশা যে ছিল সেও মারা যায়, মৃত্যুবরণ করে। তখন ওই সকল ব্যক্তি যারা এই বাদশাকে সিংহাসনে বসিয়েছিল তারা চিন্তার মধ্যে পড়ে যায়, এই কি আমাদের সাথে হচ্ছে, আমাদের অসংখ্য ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছে এবং আমাদের এই রাজাও মৃত্যুবরণ করেছে, এই মুহূর্তে আমাদের রাজ্য পরিচালনা কে করবে? তখন তারা আবারও সভা বৈঠক করে তারা সিদ্ধান্ত নিল যে আমাদের এই রাজার যে ১২ জন ছেলে ছিল তাদের মধ্য হতে যোগ্য ছেলেকে আমরা সিংহাসনে বসাবো। তখন তারা ছেলেদের যে বায়োডাটা আছে, জীবন বৃত্তান্ত আছে, সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলো যে কাকে বসালে পরে রাজ্যের জন্য কল্যাণকর হবে, রাজ্য সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, বহির সূত্র থেকে আমাদেরকে বাঁচাতে পাবে, কূটনৈতিক মেধা কার বেশি রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন তারা গবেষণা শুরু করলো, যাচাই বাছাই শুরু করলো, তখন এই রাজার ১২ জন ছেলের মধ্য হতে কাউকে তারা উপযুক্ত পেল না, সকলের সকলেই একদম আহমক, তাদের কারো মধ্যে ওই রকম কোনো অ্যাবিলিটি নেই, তাদের কারো ওই রকম কোনো জ্ঞান নেই যে রাজ্য পরিচালনা করবে। এখন তারা মহামুসিবতে পড়ল। এইদিকে রাজ্যের যে প্রজারা রয়েছে তারা বিদ্রোহ করতে শুরু করলো যে এইভাবে রাজ্য চলতে পারে না। এইদিকে তাদের যে পাশের রাজ্য ছিল সেই রাজ্য এতদিন পর্যন্ত উৎপেতে ছিল যে কোনোভাবে এই রাজ্যে আক্রমণ করে এই রাজ্য তারা হাতিয়ে নেবে, নিজের রাজ্যের সাথে সম্পৃক্ত করবে। এই ঘটনা যখন তাদের কাছে এসে পৌঁছালো উজিরদের কাছে, তখন তারা আরও চিন্তিত হয়ে গেল। একদিকে নিজেদের লোকদের মধ্যেই বিদ্রোহ দেখা দিয়েছে, অপরদিকে বহির সূত্র আক্রমণ করতে চাচ্ছে, অন্যের রাজ্যের যে সেনাবাহিনী আছে তারা ধেয়ে আসছে যে কোনো মুহূর্তে রাজ্যে আক্রমণ করবে, এই মুহূর্তে কি করা উচিত? তখন ওই উজিরদের মধ্যে প্রবীণ যারা ছিল, যাদের জ্ঞান বুদ্ধি ভালো ছিল, তারা প্রস্তাব পেশ করে যে আমাদের কাছে আর কোনো উপায় নেই, যেহেতু প্রজারাও ওই আমাদের তাড়িয়ে দেওয়া পূর্বের রাজার ছেলে যার নাম হচ্ছে আসহামা তাকে ভালোবাসে এবং তার মেধা বুদ্ধি এবং মানুষের সাথে মিলামেশা কূটনৈতিক বিষয়গুলো সে ভালো পারে, সুতরাং আমাদের জন্য উচিত হচ্ছে তাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং রাজ সিংহাসনে তাকে বসানো, রাজ দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া। যখন এই প্রস্তাব প্রবীণ ব্যক্তিরা উপস্থাপন করল তখন সকলে সেটা মেনে নিল যে এই মুহূর্তে আমরা যদি আমাদের রাজ্যকে বাঁচাতে চাই, আমরা আমাদেরকে বাঁচাতে চাই, তাহলে এছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। এই পরিকল্পনা অনুযায়ী তারা সেই দেশান্তর করে দেওয়া ছেলেকে খুঁজতে শুরু করলো। অল্প কিছুদিনের মধ্যেই তারা এই আসহামা বিন আবজার তথা বাদশা নাজ্জাশিকে খুঁজে পেয়ে গেল। তারা দেশে নিয়ে আসলো, রাজ সিংহাসনে তাকে বসালো, রাজ মুকুট তার মাথায় পরিয়ে দিল এবং রাজ্যের সকল দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হলো। যেহেতু সে মেধাবী ছিল, রাজ্য পরিচালনার কৌশল তার জানা ছিল, অল্প কিছুদিনের মধ্যে রাজ্যের মধ্যে যে বিদ্রোহ দেখা দিয়েছিল সেটাকেও তিনি দমন করেন এবং বহির সূত্র যারা আক্রমণ করতে চাচ্ছিল তাদেরকেও তিনি দমন করেন এবং রাজ্যের মধ্যে আবারও তিনি শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। এভাবেই তিনি রাজ্যের সিংহাসনে বসেন এবং পরবর্তীতে তাকে নাজ্জাশী উপাধি প্রদান করা হয়। এই যে নাজ্জাশী রয়েছে এটা কোনো ব্যক্তির নাম নয়, তখনকার যুগের ওই দেশের যারাই বাদশা হতো, অর্থাৎ হাবশার যারাই বাদশা হতো তাকে নাজ্জাশী উপাধি দেওয়া হতো। তো সেই হিসাবেই এই আসহামা বিন আজবারকেও নাজ্জাশী উপাধি প্রদান করা হয়, আর এতেই তিনি পরবর্তীতে আমাদের কাছে বাদশা নাজ্জাশী হিসাবে কি করেন, পরিচিতি লাভ করেন। যখন তিনি এভাবে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলেন, আর এই তার রাজ্য পরিচালনা করা, তার ন্যায় নীতি, তার সুশাসন, মানুষকে সুরক্ষা দেওয়া, এই বিষয়গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এমনকি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পান যে তার কাছে সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ নিরাপদ। আর এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যারা ইমান নিয়ে এসেছে, যে সকল সাহাবায়ে কেরাম আল্লাহকে বিশ্বাস করে, পরকালীনের প্রতি বিশ্বাস করে, হ্যাঁ, তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন যে তোমরা হিজরত করে এই হাবশায় চলে যাও, সেখানকার যে বাদশা রয়েছে সে তোমাদের প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না, তোমরা সেখানে শান্তিতে বসবাস করতে পারবে এবং আল্লাহর ইবাদত যেটা আছে সেটা তোমরা সুন্দরভাবে পালন করতে পারবে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে বললেন, তখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম লাব্বাইক বললেন এবং তারা হিজরত করতে রাজি হয়ে গেলেন। তাদের যে প্রথম যে দলটি হিজরত করে হাবশায় গিয়েছিল সংখ্যা ছিল 16 জন, আর তাদের নেতৃত্ব দিচ্ছিলেন হযরত সাইদুনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা নৌকায় চড়ে সাগর পথ পাড়ি দিয়ে তারা হাবশায় গিয়ে উপস্থিত হন। যখন সেখানে যান, সুন্দরভাবে দিন অতিবাহিত করেন এবং তারা নিরাপদে দিন পালন করছিলেন, ধর্মীয় বিষয়গুলো পালন করছিলেন, সেখানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন না। তো এই বিষয়টি যখন আবারও মক্কায় এসে পৌঁছায় যে সেখানের মানুষ আসলেই ভালো এবং রাজাও যে সুশাসক, তার ন্যায় বিচার, মানুষকে সুরক্ষা দেওয়া, এই বিষয়টি আসলেই তিনি পালন করেন এবং মেনে চলেন। তো এই খবর পৌঁছানোর পর তখন আরও একটি জামাত তৈরি হয় হিজরত করার জন্য, আর সেই জামাতের যারা অংশগ্রহণ করেছিলেন, সফরকারী যারা ছিলেন, তাদের সংখ্যা ছিল প্রায় 100 অধিক। তখন তারাও সেখানে গিয়ে পাড়ি জমান। তো এইভাবে একে একে যখন সাহাবায়ে কেরাম নিরাপদে যাচ্ছিলেন এবং নিরাপদভাবে দীন ইসলামের কাজগুলো করছিলেন, এই বিষয়গুলো মক্কার কুরাইশ অমুসলিম যারা ছিল কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যে মুসলমানরা সুখে শান্তিতে তারা এক আল্লাহর প্রতি ঈমান এনে দিন অতিবাহিত করবে এটা তারা মেনে নিতে পারছিল না। তখন তারা আবারও পরামর্শ করলো যে হাবশায় যারা হিজরত করে গিয়েছে, যে কোনো মূল্যে তাদেরকে আবার মক্কায় ফিরিয়ে আনতে হবে, তাদের উপর অত্যাচার করতে হবে, তাদের উপর নির্যাতন করতে হবে, তাদেরকে জুলুম করতে হবে। যেই কথা সেই কাজ তারা সভা করলো, পরামর্শ করলো এবং তাদের মধ্য হতে যে সকল সম্মানিত ব্যক্তি যারা ছিল, যারা লিডার ছিল, যারা নেতা ছিল, তারা এভাবে পরামর্শ দিল যে আমরা সকলেই সাহায্য করব, যে কোনো মূল্যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এতে করে হাবশার যে রাজা আছে বাদশাহ নাজ্জাশি যে আছে তাকে আমরা খুশি করব, তার উজির মন্ত্রী যারা আছে তাদেরকেও আমরা খুশি করব, উপঢৌকন দিব, অতপর আমরা আমাদের লোককে আবার ফিরিয়ে আনবো এবং এখানে এনে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দিব। এর জন্য তারা প্রত্যেকে কি করলো, ডোনেট করলো, প্রত্যেকে তারা একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণে টাকা পয়সা বা যা ছিল তা দিয়ে তারা একটা ফান্ড জমা করলো। ফান্ড জমা করার পর তারা মূল্যবান যে সকল উপহার রয়েছে সেগুলো সংগ্রহ করলো। সংগ্রহ করার পর দুজন ব্যক্তি দিয়ে এই সকল উপঢৌকন উপহার দিয়ে হাবশায় প্রেরণ করলো বাদশাহ নাজ্জাশির কাছে। দুজন ব্যক্তি যখন সেখানে পৌঁছান, সরাসরি বাদশাহর সাথে তারা দেখা না করে তাদের মন্ত্রী যারা আছে, উজির যারা ছিল, তাদের সাথে দেখা করে, দেখা করে তাদেরকে মূল্যবান উপঢৌকন প্রদান করে এভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশের কিছু বিশৃঙ্খলাকারী, শান্তি বিনষ্টকারী ব্যক্তি আপনাদের দেশে এসে বসবাস করছে, তারা এরকম এরকম কাজ করেছে, যে নতুন ধর্ম নিয়ে এসেছে, নিজেদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করেছে, সন্তানকে পিতার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, তারা নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, তারা নিজেদের প্রবীণদেরকে অবমাননা করেছে, বাপদাদার যে ধর্ম আছে সেটাকে অবমাননা করেছে, এই সকল কাজ করে নিজের দেশ থেকে তারা চলে এসে এখন আপনাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসে পাড়ি জমিয়েছে, এখানে বসবাস করছে। সুতরাং আপনারা আপনাদের রাজ্যকে যদি হেফাজত করতে চান এবং আমাদের দেশে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এগুলোর ন্যায্য বিচার যদি আপনারা করাতে চান, তাহলে এই সকল ব্যক্তিদেরকে আপনারা আমাদের দেশে আবার ফেরত পাঠান, এতে করে আপনাদের দেশের সুশৃঙ্খলা থাকবে এবং আমরাও একটা ন্যায্য বিচার, ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। যখন তারা উপহার দিল, উপঢৌকন দিলে, এইভাবে তারা যুক্তি দিয়ে বোঝাতে সক্ষম হলো, তখন উজির বা পরামর্শদাতা যারা ছিল বাদশাহ নাজ্জাশির, তারা রাজি হয়ে গেলো যে ঠিক আছে, আমরা আগামীকাল দরবার বসাবো এবং বাদশাহ নাজ্জাশিকে আমরা এই বিষয়গুলো তুলে ধরবো, তিনি যা সিদ্ধান্ত দেন সেটাই হবে। যখন আগামীকাল বাদশাহ নাজ্জাশির কাছে এই বিষয়গুলো গিয়ে পৌঁছানো হলো যে আমাদের দেশে কিছু লোক বসবাস করছে যারা নিজ দেশে ফ্যাসাদ সৃষ্টি করেছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করেছে, ছেলেকে বাবার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং পিতা এবং সন্তানের মধ্যে যে এক সুসম্পর্ক রয়েছে সেটা বিনষ্ট করেছে, এই সকল ব্যক্তি আমাদের দেশে বসবাস করছে, তাদেরকে আমাদের দেশ থেকে তাড়াতে হবে এবং তাদের দেশে ফেরত পাঠাতে হবে। যখন তাদের কথা বাদশাহ নাজ্জাশি শুনল তখন তিনি বললেন যে এক পক্ষের কথা শুনে কখনো ফয়সালা করা যাবে না, যারা আমাদের দেশে এসেছে এবং সুন্দরভাবে জীবন অতিবাহিত করছে তাদেরকেও কি করা হোক, এখানে ফিরিয়ে আনা হোক, তাদের কথা শুনতে চাই। যখন এখানে আসা হলো তখন এই কথাগুলো আবারও রিপিট করা হলো যে তোমরা তোমাদের দেশে এরকম এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছ, ভাই ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছ, নতুন ধর্মের এক আবির্ভাব তোমরা ঘটিয়েছ, নতুন নতুন সংস্কৃতি তোমরা নিয়ে এসেছ, কালচার তোমরা চালু করেছ এবং তোমরা তাদের যে উপাস্য যেগুলো ছিল সেগুলোর অবমাননা করেছ, সুতরাং এই বিষয়গুলো কি সত্যি? তখন হযরত সাইয়েদুনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহ তাআলা আনহু সেগুলো খণ্ডন করতে শুরু করেন। তিনি বলেন যে আমরা এর পূর্বে এমন এক জীবন অতিবাহিত করেছি সেখানে আমরা কারো হক আমরা আদায় করিনি, সন্তান বাবার প্রতি জুলুম করেছে, বাবা সন্তানের প্রতি জুলুম করেছে, ভাই ভাইয়ের প্রতি জুলুম করেছে, এমন কোনো হারাম কাজ ছিল না যা আমরা করিনি, হালালকে আমরা হারাম করে দিয়েছিলাম এবং অন্যের হক আমরা অন্যায়ভাবে আত্মসাত করেছি এবং যেই বিষয়গুলো আমাদের জন্য উপযুক্ত ছিল না সেই বিষয়গুলো আমরা করেছি, অতঃপর আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন সত্য নবী এসেছেন, রসুল এসেছেন, তিনি আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন, ভাইয়ের হক কী রয়েছে সেটি আমাদেরকে বুঝিয়েছেন, সন্তানের প্রতি বাবার কি হক রয়েছে, বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে সেগুলো বুঝিয়েছেন, হালালকে হালালভাবে চিনিয়েছেন, হারাম কি জিনিস রয়েছে সেটিকে আমাদেরকে চিনিয়েছেন, এই বিষয়গুলো সেই রসুল আমাদেরকে চিনিয়েছেন, আমরা সত্যকে সত্য হিসাবে চিনতে পেরেছি সেই রসুলের কারণে, সুতরাং আমরা সেটার উপরেই থাকব এবং আপনি এখন বিচার করুন যে আমরা আসলে সত্য করেছি না আমরা অসত্য কাজ করেছি, আমরা ভালো করেছি না অন্যায় কাজ করেছি। যখন হযরত সাইয়েদুনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি তার বিষয়গুলো তুলে ধরলেন তখন বাদশাহ নাজ্জাশি বুঝলেন যে তিনি সত্য বলেছেন, তার অধিকার রয়েছে এদেশে থাকার। তো এখানেই এই সভা মুলতবি ঘোষণা করা হয়। তো যে সকল প্রতিনিধি মক্কার কুরাইশদের হয়ে সেখানে গিয়েছিলেন, পরবর্তীতে দুজনের মধ্য হতে একজন বললেন যে আজ তো তিনি পার পেয়ে গিয়েছেন, আগামীকাল আমি এমন বিষয় বাদশাহ নাজ্জাশির সামনে তুলে ধরব, তিনি অবশ্যই অবশ্যই তাদেরকে আমাদের সাথে ফেরত পাঠাতে বাধ্য হবেন। পরবর্তী দিন আবারও তিনি কি করলেন, সবার আয়োজন করলেন এবং সেখানে গিয়ে তিনি বললেন যে বাদশাহ, সে তো আমাদের ধর্ম মানছেই না, বরঞ্চ আপনার যে ধর্ম রয়েছে সেটাকেও তারা মান্য করে না, বরং তারা এমন ধর্ম অবলম্বন করে যে সেটা আপনার ধর্মকেও কি করে অবমাননা করে। তো সেটা কিভাবে, যে সেটা হচ্ছে এইভাবে যে আপনার ধর্মের মানুষেরা তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র মনে করে, কিন্তু তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র নয় বরং আল্লাহর বান্দা মনে করে, সুতরাং তাদের জন্য আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া, কেননা তারা আপনার দিনকেও মান্য করে না, বরঞ্চ আপনাদের যে আকিদা রয়েছে সে আকিদার বিরুদ্ধে গিয়ে বাইরে গিয়ে তারা আকিদা লালন করে। তখন বাদশাহ নাজ্জাশি আবারও তাদেরকে ডাকলেন, তো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আপনি তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র মনে করেন না, তাহলে আপনি কী মনে করেন? তখন তিনি বলেন যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর বান্দা মনে করি, তার এক বিশেষ রুহ মনে করি, তার এক বিশেষ কালিমা মনে করি, যেটা তিনি কি করেছেন হযরত মরিয়মের দিকে কি করেছেন, তিনি প্রেরণ করেছেন, যেমনটা হযরত সাইয়েদুনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তিনি তুলে ধরলেন। যখন তিনি এভাবে উপস্থাপন করলেন তখন বাদশাহ নাজ্জাশি বললেন যে আপনি যেমনটা বলেছেন এটাই হচ্ছে সত্য। তখন তিনি লোকদের তার সবার যারা ছিল তাদেরকে বলেন, এই সকল ব্যক্তি তারা আমার দেশেই থাকবে, তাদের জন্য কোনোভাবেই কোনো ধরনের কষ্ট না হয়। পরবর্তীতে মক্কার যে সকল প্রতিনিধি ব্যক্তি যারা গিয়েছিল তাদেরকে ফেরত পাঠানো হয়। যখন এইভাবে হযরত সাইদুনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নেন বাদশাহ নাজ্জাশি, তখন তার সবার লোকেরা জনসাধারণের মধ্যে রটিয়ে দেয় যে বাদশাহ নাজ্জাশি তার নিজের ধর্ম সে ত্যাগ করেছে, সুতরাং তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহী করো। যখন বাদশাহ নাজ্জাশি বুঝল যে পুরো দেশের মধ্যে বিদ্রোহীর একটা ভাব তৈরি হয়েছে, লোকেরা বিদ্রোহ করছে, তখন হযরত সাইদুনা জাফর বিন আবু তালিবের উদ্দেশ্যে করে লেখলেন, তোমরা অমুক জায়গায় চলে যাও, সেখানে গিয়ে তোমরা বসবাস করতে থাকো, যদি আমি এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়ে যাই তাহলে তো তোমরা আবার চলে আসবে, নয়তো তোমরা সেখান থেকে আবার তোমরা অন্যত্র চলে যাবে বা নিরাপদে তোমরা বসবাস করবে। তখন তিনি একটি কাগজের মধ্যে এইভাবে লিখলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া খাতামু রাসূলিহি ওয়া আশহাদু আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আল্লাযী আলকাহা ইলা মারইয়াম, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার প্রেরিত পুরুষদের মধ্যে সর্বশেষ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, তার রসুল, তার রূহ এবং তার সেই বাণী যা তিনি মরিয়মকে দান করেছেন। এই কথাটা তিনি লেখে তার বুকের মধ্যে তিনি বেঁধে যারা বিদ্রোহ করছিল তাদের কাছে যান, গিয়ে বলেন যে আমার কিরদার কি সম্পর্কে তোমরা কি অবগত নও, আমার আখলাক সম্পর্কে তোমরা অবগত নও? তখন তারা বলল যে আমরা আপনার আখলাক সম্পর্কে অবগত আছি। অতঃপর তার চিঠিতে তিনি যা লিখে গিয়েছিলেন সেটা সকলকে তিনি উপস্থাপন করেন যে আমার বিশ্বাস হচ্ছে এটা। তখন তার বিশ্বাস যখন মানুষের নিকট তুলে ধরেন তখন সকলে নিশ্চুপ হয়ে ঘরে ফিরে যায়, অর্থাৎ তিনি বিদ্রোহ দমন করতে সক্ষম হয়ে যান। তো এইভাবেই তিনি বিদ্রোহ দমন করেন এবং মুসলমানদের যে জামাত, দুটি জামাত সেখানে গিয়েছিল সেখানে সুন্দরভাবে নিজেরা বসবাস করতে থাকেন এবং ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো তারা চর্চা করতে থাকেন। এর কিছুদিন পর অষ্টম হিজরির শুরুতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে যান, যে সকল বাদশার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করেছিলেন বা সপ্তম হিজরির শুরুতে যে সকল বাদশার প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করেছিলেন সে সকল বাদশাদের মধ্য হতে বাদশাহ হাবশি তিনিও ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন তার নিকট পৌঁছায় তখন দরবারে লোক ভর পড়ছিল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভক্তি ভালোবাসা সেটাও কিন্তু এই ঘটনার মধ্যে প্রতীয়মান হয়। যখন চিঠিটা তার কাছে গিয়ে পৌঁছায় প্রথমে তিনি কি করলেন, চিঠিটা তার চোখে লাগান, এরপর মাথায় লাগান, এরপর চিঠিটি তিনি পড়েন, এরপর দাঁড়িয়ে ইসলাম গ্রহণের স্বীকৃতি প্রদান করেন এবং বলেন, আমার যদি সুযোগ থাকত তবে আমি এখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতাম এবং তার কদম মুবারক চুম্বন করতাম। আল্লাহু আকবার কবীর। চিঠির জবাবে তিনি লেখেন, এই চিঠি মুবারক পৌঁছার পূর্বেই আমি ইসলাম গ্রহণ করেছি, অর্থাৎ আগেই তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তার ভালোবাসাটা ছিল, একজন বাদশাহ হয়ে দরবারের লোকদের সামনে দাঁড়িয়ে তিনি যে সম্মানটা দেখিয়েছিলেন, যে চিঠিটা পাওয়ার পর চোখে লাগানো, মাথায় নেওয়া, এরপর চিঠি পড়ার পর যে বলা যে আমার যদি এখন ফুরসত থাকতো, যদি সুযোগ থাকতো এখনই আমি মদিনায় যেতাম, সেখানে গিয়ে সাক্ষাৎ করতাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক চুম্বন করতাম। আল্লাহু আকবার কবীর। তিনি এইভাবে একজন বাদশার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সম্মান প্রদর্শন, এটা আমাদেরকে শেখায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য মর্যাদা কত বড় রয়েছে, তার প্রতি একজন উম্মার ভালোবাসা কীরকম হওয়া উচিত, শ্রদ্ধা ভক্তি কীরকম হওয়া উচিত, সেটা বাদশাহ নাজ্জাশি বাদশাহ হয়েও দেখিয়ে গিয়েছেন যে রাসূলের প্রতি ভালোবাসা উম্মতের কেমন হওয়া উচিত। তো এভাবে তিনি চিঠির জবাবও প্রদান করলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সেই চিঠি পৌঁছিয়েছিল। অতঃপর অষ্টম হিজির শুরুতে মক্কা বিজয়ের পূর্বে বাদশাহ নাজ্জাশি অফাত গ্রহণ করেন, আর তার এই অফাত গ্রহণের বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন এবং তার জানাজাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন মদিনায় থেকে। অসংখ্য সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অফাত গ্রহণ করেছিলেন, তাদের জানাজাও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়াননি যেভাবে বাদশাহ নাজ্জাশির জানাজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন যে আজ বাদশাহ নাজ্জাশি অফাত গ্রহণ করেছে, ইন্তিকাল করেছে, আমরা তার জানাজা পড়ব। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ান এবং সকল সাহাবাদেরকে সাথে নিয়েই পড়ান। আর এই তার যে জানাজাটা, এটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই হয়েছিল। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাদশাহ নাজ্জাশির যে দেহ মুবারক রয়েছে সেটা দৃশ্যমান করা হয়েছিল। তার দেহ, তার লাশকে দেখেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন, জানাজার নামাজ আদায় করেছিলেন। তো ইতিহাসের পাথায় এমন এক বাদশাহ ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার তো সরাসরি দেখা হয়নি, কিন্তু তার জানাজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা প্রতি, তার যে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এমন ঈমান নিয়ে আসা, সেই বিষয়টি আমরা দেখতে পাই। তো বাদশাহ নাজ্জাশির যে ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং মুসলমানদের প্রতি তার আন্তরিকতা রয়েছে, এই বিষয়গুলো আমরাও যেন গ্রহণ করি, তার জীবনী থেকে সেই বিষয়গুলো আমরাও যেন নেই এবং সেই অনুযায়ী আমরাও যেন আমল করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।